শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, এখন বাংলাদেশ সময় রাত 10:00, ভারতে রাত 9:30, আর এখানে ওয়াশিংটনে বেলা 11:00। আমি জামাল হাসান সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
নিউইয়র্ক শহরে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি ছাত্র রেজাউনুল আহসান নাফিস সম্পর্কে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস খোঁজ খবর নিচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ড্যান মজিনা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
অসমের হিংসাত্মক পরিস্থিতির প্রেক্ষিতে অসমের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
বর্মার বিরোধী নেতা অং সান সুচির ভারত সফর সম্পর্কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর অমিয় চক্রবর্তীর মন্তব্য।
সুচি যদি তার এই কর্মপন্থাটাকে চালিয়ে যেতে পারেন এবং তিনি যদি মিলিটারি জনতাকে কনভিন্স করাতে পারেন যে দেখো দেয়ার ইজ নো অল্টারনেটিভ দ্যান ডেমোক্রেসি।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। ইসরায়েল এবং হামাস শনিবার অব্যাহতভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গাজাভূমির চারপাশে ইসরায়েলি বাহিনীর মোতায়েন সম্ভাব্য স্থল আক্রমণের ইঙ্গিত দেয়। শনিবার ইসরায়েলি বিমান বাহিনীর হামাস শাসিত গাজাভূমিতে 200 বার আক্রমণ চালায়। বিমান হামলায় হামাস মন্ত্রিসভার সদর দপ্তর ধ্বংস হয়ে যায়। ইসরায়েল ওই আক্রমণের জবাবে 75,000 রিজার্ভ বা সংরক্ষিত সেনাকে সক্রিয় হবার নির্দেশ দিয়েছে। সীমান্ত এলাকায় ট্যাঙ্ক ও সাঁজোয়া গাড়ি মোতায়েন করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বলেন তাদের নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরোধক পদ্ধতি আয়রন ডোম বেশিরভাগ ফিলিস্তিনি রকেট প্রতিহত করেছে। তবে একটি ফিলিস্তিনি রকেট জেরুজালেমের বাইরে এক মাঠে গিয়ে পড়ে। হামাস পবিত্র শহরের ওপর সেই অভূতপূর্ব আক্রমণের দায়িত্ব স্বীকার করে। হামাস ইসরায়েলের বাণিজ্য কেন্দ্র তেল আভিভ লক্ষ্য করেও রকেট নিক্ষেপ করে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলেন ইসরায়েল গাজায় আক্রমণ শুরু করার পর 40 ব্যক্তি প্রাণ হারিয়েছে। হামাসের রকেট আক্রমণে 3 জন ইসরায়েলি মারা যায় বলে খবরে প্রকাশ। ওদিকে তিউনিশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাফিক আবদেসলেম শনিবার গাজা সফর করেন। তার আগে শুক্রবার মিশরীয় প্রধানমন্ত্রী হেশাম কান্দিল সেখানে যান। মিস্টার কান্দিল বলেন মিশর যুদ্ধবিরতি সম্পাদনের জন্য সবরকম ত্যাগ স্বীকার করবে। কায়রোয় মিশরীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ইসরায়েলি আক্রমণকে মানবতার বিরুদ্ধে নগ্ন আগ্রাসন আখ্যা দেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মিশরীয় প্রেসিডেন্ট মুরসির সঙ্গে টেলিফোনে গাজা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন। মিস্টার ওবামা ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেন। মিস্টার নেতানিয়াহু ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ পদ্ধতি উন্নয়নে যুক্তরাষ্ট্রের অবদানের প্রশংসা করেন। বর্মার প্রেসিডেন্ট তাদের দেশের সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়কে নতুন অধিকার দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঐতিহাসিক বর্মা সফরের প্রাক্কালে বর্মী প্রেসিডেন্ট রোহিঙ্গাদের অধিকারের প্রস্তাব ব্যক্ত করেন। মিস্টার থেইনশিন শুক্রবার জাতিসংঘে দেওয়া এক পত্রে রাখিন রাজ্যের পশ্চিমাঞ্চলে স্থানীয় বৌদ্ধ এবং মুসলমান রোহিঙ্গাদের মধ্যে তার ভাষায় নির্মম সহিংসতা নিন্দা করেন। বর্মী নেতা বলেন তিনি রোহিঙ্গাদের চাকুরি এবং তাদের যাতায়াতে নিষেধাজ্ঞা দূর করতে সচেষ্ট হবেন। এক্ষেত্রে তিনি আন্তর্জাতিক নীতিমালা মেনে চলার প্রতিশ্রুতি দেন। জাতিসংঘ থেইনশিনের পত্রকে সঠিক পথে এক পদক্ষেপ বলে উল্লেখ করে। অনেক বর্মী রোহিঙ্গা গোষ্ঠীকে প্রতিবেশী বাংলাদেশ থেকে আগত অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করে, কিন্তু বাংলাদেশ তাদের সে দেশের নাগরিক বলে স্বীকৃতি দেয় না। মিস্টার বারাক ওবামাই হবেন প্রথম আমেরিকান প্রেসিডেন্ট যিনি বর্মা সফরে যাচ্ছেন। হোয়াইট হাউস জানায় প্রেসিডেন্ট ওবামা বর্মা সফরকালে বর্মী প্রেসিডেন্ট থেইনশিন, বিরোধী নেতা অং সান সুচি এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বর্মার বিদ্যমান গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করবেন। মিশরে একটি দ্রুতগামী ট্রেন এবং স্কুল বাসের সংঘর্ষে কমপক্ষে 49 জন মারা যায়। এদের অধিকাংশই অল্প বয়সী ছেলেমেয়ে। কর্মকর্তারা বলেন দুর্ঘটনাটি ঘটে শনিবার দিনে কায়রোর 300 কিলোমিটার দক্ষিণে আসিউত প্রদেশের মানফালুত গ্রামে। নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন উড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের ছাত্র কাজী রেজওয়ানুল আহসান নাফিস সম্পর্কে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস খোঁজ খবর নিচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম।
শনিবার ঢাকার অদূরে সাভারে সাংবাদিকদের ড্যান মজিনা বলেন নাফিসকে কূটনৈতিক সহায়তার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। গত 17 অক্টোবর নিউ ইয়র্ক শহরে ফেডারেল রিজার্ভ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার প্রচেষ্টার অভিযোগে 21 বছর বয়সী নাফিসকে FBI গ্রেপ্তার করে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মজিনা বলেন, তিনি নাফিসের বিষয়টির দিকে নজর রাখছেন। তার বিচার প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের আইন অনুসারেই সুষ্ঠুভাবেই হবে সে বিষয়ে তিনি আস্থাশীল বলে জানান।
The situation with Mr. Nafis is known to me because I've been following it. I'm very confident that the judicial system will proceed in accordance with our law.
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত মজিনা বলেন, সকল দলেরই তাদের মতামত প্রকাশের অধিকার রয়েছে, তবে তা সহিংসতার মাধ্যমে নয় বলে তিনি উল্লেখ করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আওয়ামী লীগের বিরুদ্ধে দ্বৈতনীতির অভিযোগ তুলে দলটির সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচারে বিরোধিতাকারীদের সতর্ক করে বলেছেন যে বেশি বাড়াবাড়ি করলে বিকল্প পথ তাদের জানা আছে এবং দরকার হলে শরিয়া আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেই বক্তব্যের প্রেক্ষিতে তিনি ওই মন্তব্য করেছেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর।
প্রয়োজনে শরিয়া আইন অনুযায়ী বিচার হবে এমর্মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে প্রধান বিরোধী দল বিএনপি ডাবল স্ট্যান্ডার্ড বলে মন্তব্য করেছে। বলেছে, একদিকে আওয়ামী লীগ বলছে তারা ধর্ম নিরপেক্ষ দল, অন্যদিকে ইসলামী আইনের কথা বলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক বৈঠকে শুরুতে জামাতে ইসলামকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, বেশি বাড়াবাড়ি করলে ইসলামী শরিয়া আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কিসাস তো আছেই। আওয়ামী লীগের তরফে এর আগে এরকম কোন বক্তব্য দেওয়া হয়নি, যে কারণে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে নানা মহলে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্তোষে মৌলানা ভাসানীর মৃত্যু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় বলেন, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী প্রধানমন্ত্রী একথা বলেন কি করে। ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর চাঁদপুরে আবারও বলেছেন, যারা মানুষ হত্যা করে, সম্পদ নষ্ট করে, আইন অমান্য করে, তাদের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই। সহিংসতা এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সংলাপে বসার কথা বলা হয়েছিল। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অসমের বড়োল্যান্ড এলাকায় সহিংসতার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে ও সেনাবাহিনীকে তলব করা হয়েছে। এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিস ঘোষের রিপোর্ট।
অসমের কোকরাঝাড়ে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে অনির্দিষ্টকালীন কারফিউ এখনও বলবৎ রয়েছে। নিরাপত্তা জোরদার করতে সেনাকর্মী ফ্ল্যাগমার্চ করছেন, কয়েকটি জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এদিকে অসম রাজ্য সরকার কেন্দ্রের কাছে অতিরিক্ত 10 কোম্পানি আধা সামরিক বাহিনীও চেয়েছে। এই অতিরিক্ত বাহিনী জেলার বিভিন্ন এলাকায় বেআইনি অস্ত্র উদ্ধারে তল্লাশি অভিযান চালাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর বলে রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংবাদ মাধ্যমের কাছে আজ জানিয়েছেন। উল্লেখ করা যেতে পারে, গত 10 নভেম্বর থেকে অসমে ফের হিংসা ছড়িয়ে পড়ায় এখনো পর্যন্ত পুলিশ 33 জনকে আটক করেছে। এর আগে গত জুলাই আগস্ট মাসে অসমে হিংসাত্মক ঘটনায় কমপক্ষে 90 জন প্রাণ হারিয়েছিলেন। এই মুহূর্তের অসমের পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং নিজে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অসমের গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে সংবাদ মাধ্যমের কাছে জানানো হয়েছে। পরমাশিস খোসরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের নাগাল্যান্ডে স্থায়ী শান্তির সম্ভাবনা নিয়ে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী চিন্তাভাবনা করছেন, সে সম্পর্কে এই রিপোর্টটি পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
নাগাল্যান্ড রাজ্যে গত 15 বছর ধরে যুদ্ধবিরতির পর রাজ্যের মুখ্যমন্ত্রী নিফিউ রিও এবার মনে করছেন সেখানে স্থায়ী শান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। বিদ্রোহী ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগালিমের সঙ্গে দীর্ঘ আলোচনার পর কেন্দ্রীয় সরকার একটা ঐক্যমতে পৌঁছানোর পথে। মুখ্যমন্ত্রীর আশা, ফেব্রুয়ারি মাসের মধ্যে চুক্তি সই হয়ে যেতে পারে। ওই মাসেই কিন্তু নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, প্রয়োজনে তা পিছিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রিও। তবে সমস্ত নাগা গোষ্ঠীর দাবি হল, আশেপাশের রাজ্যের নাগা অধ্যুষিত এলাকাগুলিতে নাগাল্যান্ডের অন্তর্ভুক্ত করা হোক, কিন্তু কেন্দ্রীয় সরকার এই দাবি মানতে গিয়ে অন্য রাজ্যগুলিতে অশান্তি তৈরি করতে চায় না। এছাড়া বিদ্রোহী সংগঠনটির সশস্ত্র ক্যাডারদের পুনর্বাসন নিয়েও কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
খবর আপাতত শেষ হলো। আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় 1575, 7405 এবং 11790 কিলোহার্টসে। বর্মার বিরোধী নেত্রী অং সান সুচি সম্প্রতি ভারত সফর করেছেন। যদিও মূলত এটি ব্যক্তিগত সফর, তবুও স্বভাবতই এর রাজনৈতিক মাত্রাও রয়েছে। বর্মার প্রতি ভারতের নীতিতে পরিবর্তন আসছে বারবার। ভারতের পররাষ্ট্রনীতির এই বিবর্তন এবং অং সান সুচির ভারত সফরের তাৎপর্য নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর অমিয় চক্রবর্তীর সঙ্গে টেলিফোনে কথা বলছেন আনিস আহমেদ।
অধ্যাপক অমিয় চৌধুরী, অং সান সুচির দিল্লি সফরকে ব্যক্তিগত সফর হিসেবেই মনে করা হচ্ছে, তা সত্ত্বেও অনেক বিশ্লেষক বলছেন যে এটি একটি গুরুত্বপূর্ণ সফর। কতখানি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অং সান সুচির এই দিল্লি সফর?
ভীষণই তাৎপর্যপূর্ণ। যদিও তিনি প্রাইম মিনিস্টার নেমন্তন্ন পেয়েছিলেন, যদিও সেটা অফিসিয়াল নেমন্তন্ন নয় এবং তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে এসেছিলেন এই জন্যে যে তিনি এই বছরের জওহরলাল নেহরু মেমোরিয়াল লেকচারটা দিতে এসেছিলেন এবং 96 যে তিনি অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন সেটাও নিতে এসেছিলেন। এবং তার কথাবার্তায় প্রচন্ড ভাবে বোঝা গেল যে গান্ধীর ওপরে তার প্রচন্ড আস্থা এবং জওহরলাল নেহরু ওয়াজ হার আইডল। সুতরাং তিনি যাই করুন না কেন, কখনোই গায়ের জোরে করতে চেষ্টা করবেন না। সুতরাং বার্মাতে ডেমোক্রেসিকে পুরোপুরি ফিরিয়ে আনতে তিনি যে চেষ্টাই করুন না কেন সেটা হবে ডেমোক্রেটিক ওয়েতে এবং সেটা নন ভায়োলেন্ট ওয়েতে। সুচি যদি তার এই কর্মপন্থাটাকে চালিয়ে যেতে পারেন এবং তিনি যদি মিলিটারি জনতাকে কনভিন্স করাতে পারেন যে দেখো দ্যার ইজ নো অল্টারনেটিভ দেন ডেমোক্রেসি, তাহলে এটা অত্যন্ত মূল্যবান একটা সংযোজন হবে আমাদের এশিয়ান কন্টিনেন্ট। শুধু তো ভারতবর্ষ বার্মা নয়, আমাদের একটা পলিসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর্মুলেট করেছে লুকিস্ট পলিসি। সেই লুকিস্ট পলিসির যে সুযোগ সুবিধাগুলো, মানে এই সমস্ত কান্ট্রি গুলো, মানে বার্মা সহ অন্য মালয়েশিয়া ইত্যাদি সমস্ত কান্ট্রি গুলোই এই ডেমোক্রেটিক যে ফলটা, এই ফলটা পাবে যদি বার্মার সঙ্গে সত্যি একটা ভালো রিলেশন গড়ে ওঠে এবং এখানে যদি চায়না বাধা হয়ে না দাঁড়ায়।
বর্মার সঙ্গে ভারতের পররাষ্ট্র নীতির মূল দিকগুলো কি কি?
আপনি জানেন যে ফরেন পলিসি যখন যে কোন দেশ ফর্মুলেট করে তখন তার ন্যাশনাল ইন্টারেস্টটা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। সুতরাং ভারতবর্ষের কতগুলো প্রবলেম আছে, যেমন ধরুন ভারতবর্ষের নর্থ ইস্টের যে স্টেট গুলো আছে, সেভেন ব্রাদার্স যাকে আমরা বলি, সেভেন সিস্টার্স যাকে আমরা বলি, সেখানে ভারতবর্ষে যথেচ্ছ গোলমাল আছে। মানে আদিবাসীদের নিয়ে গোলমাল, তারপরে টেরোরিস্টদের নিয়ে গোলমাল, তারপরে বিচ্ছিন্নতাবাদী নিয়ে গোলমাল, এবং এইগুলোর জন্যে ভারতকে ভয়ে ভয়ে থাকতে হয়। কেননা তার যে বৃহৎ প্রতিবেশী চায়না, সে তার অস্ত্রপাতি ইত্যাদি এটা পাচার করে বার্মার ভেতর এবং সেখান থেকে মিজোরাম, মণিপুর ইত্যাদিতে অস্ত্রগুলো এসে পৌঁছে এবং এখানকার যারা সন্ত্রাসবাদী, এই সন্ত্রাসবাদীদের হাতে অস্ত্রগুলো যায় এবং তার ফলে ভারতবর্ষের যে ভেতরের অভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলা সেটা বিপর্যস্ত হয়ে পড়ে। কারণ বার্মা যদি সত্যি একটা মডিকাম অফ ডেমোক্রেসি সেখানে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে এই ব্যাপারটা বন্ধ হয়ে যাবে। সুতরাং আমাদের নর্থ ইস্ট, মানে ভারতবর্ষের যে নর্থ ইস্ট, এই নর্থ ইস্টের শান্তির জন্যেই ভারতবর্ষের জাতীয় নীতিতে বা ফরেন পলিসিতে বার্মার ডেমোক্রেটিক উত্থান এবং ফর দ্যাট ম্যাটার এমনকি বাংলাদেশেরও গণতান্ত্রিক স্থিতি যদি ঠিক থাকে তাহলে ভারতবর্ষের ফরেন পলিসি অত্যন্ত একটা সুন্দর জায়গায় পৌঁছতে পারবে। এই দিক থেকে এটা ভীষণ সিগনিফিকেন্ট।
বর্মা এবং ভারতের মধ্যে যোগাযোগের যে প্রকৃতি তাতে গত 2 দশকে নাটকীয় কিছু পরিবর্তন ঘটেছে। গোড়ার দিকে ভারত বর্মার গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করেছিল, কিন্তু পরের দিকে বর্মার সামরিক জান্তার উপর কোন রকম নিষেধাজ্ঞা আরোপ করতে ভারত নাকচ করে দেয়। এই যে বিবর্তন এবং যে প্রসঙ্গটি অং সান সুচিও তার বক্তব্যে উল্লেখ করেছেন, এই বিবর্তনকে আপনি কিভাবে দেখেন?
যে কোনো দেশ তার ফরেন পলিসিতে তৈরি করে তার ন্যাশনাল ইন্টারেস্ট। সুতরাং অং সান সুচির গণতান্ত্রিক আন্দোলন ভারতবর্ষ সেটা প্রচন্ডভাবে সমর্থন করেছে প্রথম দিকে, লেট 80s এবং আর্লি 90s, এবং তারপরে যখন ইন্টার্ন করে দেয়া হলো এবং উনি যখন একঘরে হয়ে গেলেন সম্পূর্ণভাবে বার্মা থেকে, এবং ওর যে দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি তারাও যখন বাধ্য হলো চাপের কাছে নতি স্বীকার করে অং সান সুচিকে দল থেকে বার করে দিতে, তারপরে তো ভারতবর্ষ আর কিছু করা ছিল না। এখন বার্মার সঙ্গে অনেক ক্ষেত্রেই তার বাণিজ্য সম্পর্ক, তার রাজনৈতিক চলন এবং ধর্মীয় খানিকটা ব্যাপার আছে, যেমন ধরুন বার্মাতে লার্জ নাম্বার যারা বুদ্ধিস্ট তাদের যে স্বার্থটা রক্ষা হতো না যদি ভারতবর্ষ বার্মার সঙ্গে একটা খুব স্ট্রং অ্যাটিটিউড নিয়ে বার্মার জুন্তা গাম্ভীর্যের বিরোধিতা করে। সুতরাং ভারত এটা নিজের স্বার্থেই করেছে।
আউন সান সুচি বলছেন যে ভারত ও বর্মার মধ্যে এক ধরনের একটু পার্থক্য, একটু গ্যাপ যাকে বলছেন, খানিকটা ফারাক রয়ে গেছে। এবং কোনো কোনো খবরের কাগজ বলছে যে আউন সান সুচির এই সফর ভারত ও বর্মার মধ্যে সম্পর্ককে অনেকটা সারিয়ে তুলবে, অনেকটা সুদৃঢ় করবে। এই বিষয়ে আপনার মন্তব্য কি?
এটা কিন্তু সুকি নিজেই খানিকটা সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন ডেমোক্রেটিক প্রসেস একটা শুরু হয়েছে, মিলিটারি জুন্তা খানিকটা তাদের যে হোল্ড দা অপোজিশন সেটা খানিকটা লুজেন করেছে, এবং এইতে কতটা পরিমাণে তারা করবে এবং কতটা পরিমাণে বার্মা আবার প্রচন্ড ভাবে ইনফ্লুয়েন্সড হবে চীনের রাজনীতির দ্বারা, এটা তো বোঝা যাচ্ছে না। সুতরাং এটা আউন সান সুচি নিজেই কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন যে আমরা চাই যে রিলেশনটাকে সুন্দর করে তুলতে, কিন্তু ভবিষ্যতে কি আছে আমরা তো সম্পূর্ণভাবে বলতে পারছি না। তবে এইখানে যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমাদের যেটা দরকার টু ট্র্যাক ডিপ্লোমেসি যাকে বলে, যে পিপল টু পিপল যদি রিলেশনটা আস্তে আস্তে এস্টাবলিশড হয় বা স্টেবিলাইজ করে, তাহলে হয়তো এমন একটা দিন আসবে যে গভর্নমেন্টের সঙ্গেও দুটো দেশের ক্ষমতার শেয়ার, দুটো দেশের পক্ষেই উন্নতি হবে আর কি। এক্ষেত্রে কিন্তু সুচি নিজে
অধ্যাপক অমিয় চৌধুরী, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। বুধবার 21 নভেম্বর হ্যালো ওয়াশিংটনে বিষয় হচ্ছে প্রেসিডেন্ট ওবামার বর্মা সফর ও যুক্তরাষ্ট্রের এশিয়া নীতি। এ সম্পর্কে অধিবেশন চলাকালীন সরাসরি এই নম্বরে ফোন করে অতিথিদের প্রশ্ন করুন 2026193062, অথবা এর আগেও ইমেলে কিংবা ফেসবুক ফ্যান পেজে ভিওএ বাংলায়ও আপনারা প্রশ্ন মন্তব্য ফোন নম্বর পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা bangla@voanews.com। হ্যালো ওয়াশিংটনে বিষয় প্রেসিডেন্ট ওবামার বর্মা সফর ও যুক্তরাষ্ট্রের এশিয়া নীতি।
একটি সমীক্ষায় দেখা যাচ্ছে যে উন্নয়নশীল বিশ্বের প্রায় 22 কোটি 20 লক্ষ শিশু ঝুঁকির আওতায় রয়েছে, কারণ তাদেরকে উন্নত বিশ্বে তৈরি করা টিকা দেওয়া হচ্ছে যা কিনা উন্নয়নশীল বিশ্বের অবস্থা এবং পরিবেশের সাথে খাপ খায় না। ভয়েস অব আমেরিকার রিপোর্ট থেকে আরও বিস্তারিত শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
অ্যাপিসেন্টার নামে একটি সংস্থায় গবেষণারত ডাক্তারদের এক সমীক্ষায় দেখা গেছে যে উন্নত বিশ্বে তৈরি করা টিকা উন্নয়নশীল দেশের শিশুদের জন্য উপযোগী নয়। অ্যাপিসেন্টারের জনস্বাস্থ্য এবং অ্যাপিডেমায়োলজির পরিচালক রেবেকা গ্রিস বলেছেন, আফ্রিকা মহাদেশের শিশুদের যদি প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করতে হয় তাহলে আফ্রিকা মহাদেশের অবস্থা এবং পরিবেশ অনুযায়ী টিকার গুণগত মান পরিবর্তন করতে হবে। গ্রিস বলেছেন,
We want to make sure that delivering the vaccine and the vaccine that we do have, the vaccine that we do have, are both adapted to the population where we're working, both presentation and composition.
আমরা পরিপূর্ণভাবে আশ্বস্ত হতে চাই যে টিকা আমরা ব্যবহার করছি তা এখানকার জনগণের জন্য উপযুক্ত এবং টিকার গুণগত মান এখানকার আবহাওয়া এবং পরিবেশের সাথে মানানসই। তাছাড়া আমরা আরও চাই টিকা প্রদানকারীর সাথে সাথে মা ও শিশু সবার জন্য টিকা প্রদান কর্মসূচি সহজ করতে। আফ্রিকা মহাদেশের এমন অনেক এলাকা রয়েছে যেখানে পর্যাপ্ত শীতাতপ নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ ব্যবস্থা না থাকাতে টিকাগুলোকে সঠিক মাত্রায় সংরক্ষণ করা যায় না। খারাপ যোগাযোগ ও সরবরাহ অপ্রতুল হওয়াতে জনগোষ্ঠীর কাছে এই টিকা পৌঁছানো কঠিন হয়ে পড়ে। তাই এই টিকা কখনোই ঠিকভাবে এবং সঠিক মাত্রায় প্রদান করা সহজ হয়ে ওঠে না। তাই গ্রেস বলেছেন, টিকার উন্নতিকরণে নানা পরীক্ষা নিরীক্ষা চলাকালে এ সকল বিষয়গুলোকে বিবেচনায় আনতে হবে। নাইজেরিয়ায় 2 বছর অবস্থানকালে তিনি এবং তার দল 5 বছর বয়সী 10,000-এরও বেশি শিশুদের ডায়রিয়ায় আক্রান্ত হতে দেখেছেন। ডায়রিয়া হচ্ছে আফ্রিকায় শিশু মৃত্যুর অন্যতম কারণ, যা কিনা রোটাভাইরাসের সংক্রমণের কারণে ঘটে থাকে। অ্যাপিসেন্টার বলেছে যে রোটাভাইরাসের টিকা আরও উন্নত মানের তৈরি করে তা শিল্পোন্নত দেশগুলোতে ব্যবহার করার পর প্রায় 90% কার্যকর ফলাফল পাওয়া গেছে, কিন্তু সেই একই টিকা আফ্রিকা ও এশিয়াতে ব্যবহার করে এর কার্যকারিতা পাওয়া গেছে মাত্র 60%। তাই অ্যাপিসেন্টার রোগ প্রতিষেধকের আরও বিকল্প টিকা উদ্ভাবনের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে, যা কিনা অনুন্নত দেশগুলোর পরিবেশের সাথে খাপ খাইয়ে চলে কার্যকর ভূমিকা রাখতে পারবে। গবেষকরা আশা করছেন যে উন্নয়নশীল পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় এই আবিষ্কার পরবর্তীতে ঔষধ প্রস্তুতকারী কোম্পানিগুলোর টিকা তৈরির পদ্ধতি বদলাতে সাহায্য করবে।
এবারে শ্রোতাদের কিছু চিঠিপত্রে জবাব দিচ্ছেন তাহিরা কিবরিয়া।
শ্রোতাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠি লিখেছেন ভুবন মোহন দাশগুপ্ত, গ্রাম এবং ডাক, পূর্ব গোপালপুর, কোচবিহার, পশ্চিমবঙ্গ থেকে। আপনার চিঠি থেকেই পড়ছি। লিখেছেন, অসুস্থতা এবং অন্যান্য কারণে দীর্ঘ প্রায় এক বছর পর আপনাদের স্মরণ করছি। জানি না এখন পর্যন্ত ফোন বা মোবাইল নাম্বার ছাড়া চিঠি গ্রহণ করা হয় কিনা, তবু জানাচ্ছি সরাসরি ভয়েস অফ আমেরিকা থেকে ক্যালেন্ডার সহ অন্যান্য জিনিস প্রেরিত একটি ইনভেলপ বহু পূর্বে পেয়েছি। দীর্ঘ বিলম্বে জানানোর জন্য ত্রুটি ক্ষমা করবেন। ভাই ভুবন মোহন দাশগুপ্ত, অনেক ধন্যবাদ যে আপনি আমাদের ক্যালেন্ডার এবং অন্যান্য জিনিস পেয়েছেন। তাছাড়া অসুস্থতার কারণেও আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, এতে লজ্জিত হবার কিছু নেই। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, মোবাইল নাম্বার ছাড়াও আমরা চিঠি গ্রহণ করে থাকি। এরপর চিঠিটি ইমেল লিখেছেন সাইফুল ইসলাম থান্ডার, লেকচার্স লিসনার্স ক্লাব অ্যান্ড লাইব্রেরি, গ্রাম পুরান তাহিরপুর, রাজশাহী থেকে। আপনার ইমেল থেকে পড়ছি, আমাদের প্রাণ ঢালা শুভেচ্ছা রইল। আমরা প্রতি 15 দিন পরপর ক্লাব বৈঠকে বহির্বিশ্বের রেডিও অনুষ্ঠান নিয়ে পর্যালোচনা করছি নিয়মিত। অনেক ধন্যবাদ ভাই, আপনারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনছেন এবং এর পর্যালোচনা করছেন, খুব ভালো লাগলো। এর পরের চিঠিটি লিখেছেন এস সি সরকার, এপিসি পল্লী, আসানসোল, বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। জানতে চেয়েছেন ইউএস এর ডেইলি পত্রিকা দৈনিক প্রচারিত সংখ্যা কত এবং আমেরিকা হতে দৈনিক বাংলা পত্রপত্রিকা প্রকাশিত হয় কিনা। ভাই এস সি সরকার, আমেরিকা থেকে প্রতিদিন প্রায় 1400 দৈনিক ছাপা খবরের কাগজ প্রকাশিত হয়, তবে ছোট ছোট হাজার হাজার কমিউনিটি কাগজ বা পত্রিকাও ছাপা হয়ে থাকে। 2002 সালে নিউজ পেপার শিল্প বাৎসরিক মোটামুটি $50 বিলিয়ন ব্যবসা করেছে। এই শিল্পতে বর্তমানে কাজ করছে 4 লক্ষ মানুষ। আর আমেরিকা থেকে প্রকাশিত প্রধান কয়েকটি কাগজের নাম হচ্ছে ওয়াল স্ট্রিট জার্নাল, ইউএসএ টুডে, নিউ ইয়র্ক টাইমস, লস অ্যাঞ্জেলস টাইমস, নিউ ইয়র্ক ডেইলি নিউজ, ওয়াশিংটন পোস্ট, শিকাগো ট্রিবিউন, শিকাগো সান টাইমস ইত্যাদি। আর আপনার শেষ প্রশ্নটি ছিল বাংলা দৈনিক সংবাদপত্র প্রকাশিত হয় কিনা। ভাই বাংলায় ছাপা দৈনিক সংবাদপত্র প্রকাশিত হয় না, তবে নিউ ইয়র্ক থেকে বেশ কয়েকটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়। এছাড়াও লস অ্যাঞ্জেলস এবং অন্যান্য রাজ্য এবং শহর থেকেও সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়। নিউ ইয়র্ক থেকে ঠিকানা পত্রিকা নামের একটি পত্রিকা ছাপা হয়। এছাড়াও ওয়াশিংটন ডিসি থেকে অনলাইন পত্রিকা ছাপা হয়ে থাকে। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। এর পরের চিঠি লিখেছেন মোহাম্মদ রিপন মৃধা, ডাক, মধুখালী, ফরিদপুর থেকে। লিখেছেন, আমি ভয়েস অফ আমেরিকার নিয়মিত শ্রোতা, আপনাদের অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে, আপনাদের সবাইকে ধন্যবাদ। ভাই রিপন, আপনাকেও অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য এবং আশা করি সবসময় চিঠি লিখবেন। আসুন এবারে নজর দেওয়া যাক ফেসবুক ফ্যান পেজের দিকে। কপিল দেব, আপনি বোধ করে লিখতে চেয়েছিলেন আমাদের অনুষ্ঠান ঠিক ভালো শোনা যাচ্ছে না, যদি সমস্যাটি সেটাই হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর ব্যবস্থা করব, আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। এছাড়াও আজিজ মন্ডল আমাদের গুড নাইট জানিয়েছেন, অনেক ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, হাতে আর বিশেষ সময় নেই, আপনারা আমাদের কাছে ডাকযোগে, ইমেল করে এবং ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য পাঠাতে পারেন। আর সে সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
এখন শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের অভিমত প্রকাশিত হয়েছে।
ইরানে আল কায়দা সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতায় নিয়োজিত শীর্ষ এক নেতার নাম মোহসেন আল ফাদলি, যে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে অর্থ যোগান এবং প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে থাকে। কুয়েতের নাগরিক এ আল ফাদলির বয়স 31 বছর, তার চুল ছোট করে কাটা, হালকা কালো দাড়ি, সরু ধরনের গোঁফ রয়েছে, তার চোখের রং কালো। আন্তর্জাতিক সন্ত্রাসী তৎপরতায় সহায়তা দেবার অংশ হিসেবে দৃশ্যত ইরান সরকারের সাথে চুক্তি অনুযায়ী সে ইরানের বাইরেও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে থাকে। ইরানে আলফাদলি এবং তার সহযোগী আদেল রাদি ইসাকার আল ওয়াহাবি আল হারবির নেতৃত্বে আল কায়দা সমর্থকেরা বর্তমানে গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় আল কায়দা অনুসারীদের তুরস্কের মাধ্যমে অর্থ এবং সৈন্য পাঠাতে সচেষ্ট রয়েছে। তার নিজস্ব বাসভূমি কুয়েতে জিহাদি অনুসারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহে তার বিরাট ভূমিকা রয়েছে, যে অর্থ সিরিয়ায় আল কায়দা তৎপরতায় ব্যবহৃত হবে। অনুমান করা হচ্ছে যে এই অর্থের কিছু অংশ পাকিস্তান থেকে জঙ্গিদের তুরস্ক এবং ইরানের মধ্য দিয়ে ইউরোপ, উত্তর আফ্রিকা এবং সিরিয়ায় আনবার কাজে ব্যবহৃত হতে পারে, যার ফলে এসব এলাকায় তারা আরও প্রভাব বিস্তার করবে। দ্য রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম মোহসিন আল ফাদলির অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য $70,000,000 পুরস্কার ঘোষণা করেছে। এছাড়া সন্ত্রাসী তৎপরতায় সংশ্লিষ্ট থাকবার কারণে কুয়েত এবং সৌদি কর্তৃপক্ষ তাকে খুঁজছে। যুক্তরাষ্ট্র সরকার এই মর্মে নিশ্চয়তা দিয়েছে যে সব বিশ্বাসযোগ্য তথ্যাদি অনুসন্ধান করে দেখা হবে এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্যাদি সঠিক প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র সরকার তথ্য প্রদানকারীদের অন্যত্র সরিয়ে নেবার প্রতিশ্রুতি দিচ্ছে। আপনার কাছে এই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটবর্তী যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেট অফিসে যোগাযোগ করুন। ইমেইলে যোগাযোগের ঠিকানা www.rewardsforjustice.net অথবা rfj@state.gov ঠিকানায় তথ্যাদি জানাতে পারেন। আফগানিস্তানের জনগণ rfj টিপলাইন @0700-108-600 এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
সম্পাদকীয় শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইসরায়েল এবং হামাস শনিবার অব্যাহতভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গাজাভূমির চারপাশে ইসরায়েলি বাহিনীর মোতায়েন সম্ভাব্য স্থল আক্রমণের ইঙ্গিত দেয়। শনিবার ইসরায়েলি বিমান বাহিনী হামাস শাসিত গাজাভূমিতে 200 বার আক্রমণ চালায়। বিমান হামলায় হামাস মন্ত্রিসভার সদর দপ্তর ধ্বংস হয়ে যায়। ইসরায়েল ওই আক্রমণের জবাবে 75,000 রিজার্ভ বা সংরক্ষিত সেনাকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে। সীমান্ত এলাকায় ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি মোতায়েন করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন তাদের নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরোধক পদ্ধতি আয়রন ডোম বেশিরভাগ ফিলিস্তিনি রকেট প্রতিহত করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেন আমেরিকান সেনাবাহিনীর জন্য ইরাক যুদ্ধ শেষ হয়েছে, আফগানিস্তানেও যুদ্ধ ক্রমশ স্তিমিত হয়ে আসছে। আমেরিকার এখন সময় এসেছে তাদের অর্থনৈতিক প্রচেষ্টা সম্প্রসারিত করার। আমেরিকার শীর্ষ কূটনীতিক শনিবার সিঙ্গাপুরে তার ভাষণে যুক্তরাষ্ট্রে আসন্ন ফিসকাল ক্লিফ বা কাল্পনিক খাড়া পাহাড়ের কিনারায় সরকারি রাজস্বের অবস্থানের ব্যাপারে অনেকের উদ্বেগ নাকচ করে দেন। এই পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামাকে যুক্তরাষ্ট্র কংগ্রেসের রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বোঝাপড়া করতে হবে। শুক্রবার রিপাবলিকান এবং ডেমোক্র্যাট বিধায়করা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সিয়েরা লিওনের নাগরিকেরা সেদেশের নতুন প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। শনিবার ভোট শুরু হবার আগেই রাজধানী ফ্রিটাউনের ভোটকেন্দ্রগুলোর বাইরে লম্বা লাইন দেখা যায়। প্রেসিডেন্ট নির্বাচনে সিয়েরা লিওনের বর্তমান প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কোরোমাকে 8 জন প্রতিদ্বন্দ্বীর মোকাবিলা করতে হচ্ছে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী প্রার্থী জুলিয়াস মাদা বিও। আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সাগুফতা নাসরিন কুইন, প্রকৌশলী ছিলেন সিদ্রাক ফ্র্যাঙ্কলিন। আমি জামাল হাসান সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.